প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করছি আপনার অতি প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আপনি নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাহলে আর দেরি নয় বন্ধু, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। ঈশ্বর মনোনীত করেন তার সন্তানদের। পবিত্র বাইবেলে দেখা যায় তার মনোনীত সন্তানেরা তার আহ্বানে সাড়া দিয়েছিলেন, আর তিনি তাদের কাছে তার পরিকল্পনা সকল প্রকাশ করেছেন, পূর্ণ করেছেন প্রতিজ্ঞা, এবং মনোনীত সন্তানেরা বিশ্বাসে বিজয়ী হয়েছেন। প্রিয় বন্ধু, আপনিও তার মনোনীত সন্তানদের একজন। আপনি কি বিশ্বাসে তার আহ্বানে সাড়া দেবেন? আর এ সম্পর্কে আদিপুস্তক কি বলে তা আজ আমরা শুনি।
উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে তোমার বিশালতা বুঝিনি, গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি। উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়েও তোমার বিশালতা বুঝিনি, গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি। তোমার অতল স্পর্শিতা গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি। তখন পাগল হয়ে ফিরেছি যখন
আমি কুস্তুরি মিগো বুঝিনি তখন তোমার অটল সিংহাসন হবে আমারই হৃদয় পাতা গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়েও তোমার বিশালতা বুঝিনি গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি তোমার রহস্য বুঝিনি তোমার রহস্য বুঝিনি।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আলোচনা করতে করতে আদিপুস্তক তার 25 অধ্যায় আজকের এসে পৌঁছেছি। এর আগের দিন আগের অধ্যায় অর্থাৎ 24 অধ্যায় অব্রাহামের পুত্র ইশাহাকের বিবাহের সুন্দর ঘটনা বিষয়ে আমরা শুনেছি। আজ 25 অধ্যায় আমরা শুনব অব্রাহামের মৃত্যু ও ইশাহাকের যমজ সন্তানের জন্ম বিষয়। 25 অধ্যায় লেখা আছে এখানে, আর অব্রাহাম কটুরা নাম্নি আর এক স্ত্রীকে বিবাহ করেন, তিনি তাহার জন্য সিমরন, জকশন, মদান, মিদিয়ন, জিসপক ও শুহ এই সকলকে প্রসব করিলেন। আমরা দেখি সারার 127 বৎসর বয়সে তাঁর মৃত্যু হল এবং অব্রাহাম নগদ মূল্যে হেতের সন্তানদের কাছ থেকে মকপেলা গুহা খরিদ করে বা কিনে নিয়ে সেই স্থানে সারার কবর দিলেন, যা আমরা আগে শুনেছি। অব্রাহামের বয়স তখন 137 বৎসর, ইশাহাকের বয়স ছিল 37 বৎসর। ইশাহাক প্রায় 40 বৎসর বয়সে রিবিকাকে বিবাহ করলেন, সুতরাং অব্রাহামের বয়স তখন প্রায় 140 বৎসর। পরিবারের হিসাবে অব্রাহামের পরিবার বিশাল না হলেও ইসমাইলের বংশকে নিয়ে বড় পরিবার বলতে হবে। যদিও ইসমাইল তার মায়ের সাথে বিতাড়িত হয়েছিল, তথাপি অব্রাহামের সন্তান। বয়সের দিক থেকে দেখতে গেলে অব্রাহামকে গত বয়স্ক বলতে হয়, কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো বিষয় নেই। কেন বলছি, 90 বৎসর বয়সে সারা ইশাককে প্রসব করেছেন, অব্রাহামের বয়স যখন 100 বৎসর। ঈশ্বর তো অব্রাহামকে বলেইছেন, তুমি বহুজাতির পিতা হবে। এই পর্যন্ত আমরা দুটি সন্তানের কথা পেয়েছি, ইসমাইল এবং ইশাহাক। অব্রাহাম আবার কটুরা নামে আর এক স্ত্রীকে বিবাহ করলেন। কটুরা নামের অর্থ সুগন্ধি ধূপ। ওই কটুরা অব্রাহামের জন্য আরও 6 সন্তান প্রসব করলেন। এদের নামও আমরা পাই সিমরন, জকশন, মদান, মিদিয়ন, জিসপক ও শুহ। মদান ও মিদিয়ন এই দুটি নামের সাথে আমরা শীঘ্রই পরিচিত হব। মোশি ওই মিদিয়নীয় দেশে বাস করেছিলেন। আমরা আরও জানি যে ওই মিদিয়নীয় দেশের এক কন্যাকে মোশি বিবাহ করেন। মিদিয়নীয়রা অব্রাহামের বংশধর ছিলেন। আমরা জানি ঈশ্বর ইশাকের বংশ থেকেই আপন মনোনীত গোষ্ঠীকে বাছাই করে নিলেন। মদান ও মিদিয়নীয়রা চিরকালের জন্য মরুভূমিবাসী ভবঘুরে হয়ে থাকল। 25 অধ্যায় 3 পদ থেকে 6 পদে দেখি যে মিদিয়নের সন্তানদের নাম পাওয়া যায়, যেমন ওইফা, এফর, হনক, অবিদ ও ইলদায়া। এসবই অব্রাহামের নামে আখ্যাত হলেও অব্রাহাম একমাত্র ইশাককে তাঁর স্থাবর অস্থাবর সকল সম্পত্তির উত্তরাধিকারী নিযুক্ত করলেন। অব্রাহাম ইশাককে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করলেন, তার কারণ ইশাক ছিলেন প্রতিজ্ঞার সন্তান। তবে অব্রাহাম তাঁর উপপত্নীর সন্তানদের ভিন্ন ভিন্ন দান দিলেন এবং তাদের পূর্বদেশে তাঁর জীবদ্দশাতেই ইশাকের থেকে সরিয়ে দিলেন। এইভাবে তিনি তাঁর বিজ্ঞতার পরিচয় দিলেন। এবারে আমরা অব্রাহামের মৃত্যুর বিষয় পাই 25 অধ্যায় 7-8 পদে। এখানে লেখা আছে, অব্রাহামের জীবনকাল 175 বৎসর, তিনি এত বৎসর জীবিত ছিলেন। পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। অব্রাহামের দিন ফুরিয়ে এলো এবং 175 বৎসর বয়সে তিনি প্রাণ ত্যাগ করলেন। পবিত্র শাস্ত্রে এই কথা বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভবৃদ্ধাবস্থায় প্রাণ ত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। এরপরে 25:9-11 আমরা দেখি যে ইসমাইলের বয়স তখন প্রায় 14 বৎসর। অব্রাহাম ইসমাইল ও তার মা হাগারকে তার পরিবার থেকে বার করে দিলেন। চলে যাওয়ার সময় পথে জলাভাবে ইসমাইল মৃতপ্রায় একটা ঝোপের ছায়ায় পড়ে আছে ও ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছে। কিছু দূরে তার মা হাগার মরুভূমির বালির উপরে উবুড় হয়ে পড়ে বুক ফাটা কান্নায় ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছে। এমন সময় হাগারের চোখ খুলে গেল এবং এক সজল কূপ দেখতে পেল এবং জল পান করে প্রাণ পেল। এমন অবস্থার মধ্যে দিয়ে গেলেও ইসমাইল তার পিতা অব্রাহামের প্রতি যথাযথ সম্মান দেখালেন এবং পিতার মৃত্যু সংবাদ পেয়ে উপস্থিত হলেন, যা আমরা 25:9-11 পাই। পরে ইসহাক ও ইসমাইল অব্রাহামের দেহ সমাধিস্থ করলেন। অব্রাহাম হেতীয়দের কাছ থেকে যে ক্ষেত্র ক্রয় করে মকপেলার গুহায় সারার কবর দিয়েছিলেন, সেই গুহায় অব্রাহামেরও কবর দিলেন। সদাপ্রভুর বিশ্বস্ত দাস অব্রাহামের মৃত্যু হলে পর ঈশ্বর ইসহাকের উপরে আশীর্বাদ রাখলেন। এরপর ইসহাক বের লহয় রোইর কাছে, যে স্থানে রিবিকার সাথে প্রথম সাক্ষাৎ হয়, সেই স্থানে বাস করতে থাকলেন। এই সময় কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। প্রথমত আমরা দেখি সারার মৃত্যুর পর অব্রাহাম আরও 38 বৎসর জীবিত ছিলেন। অব্রাহামের যখন 137 বৎসর সারার মৃত্যু হয়েছিল, সুতরাং যথেষ্ট বৃদ্ধ হয়েছিল। এখনকার দিনে হলে আমরা বলতাম বুড়োর এক পা কবরে। অথচ আমরা শুনলাম যে অব্রাহাম কটুরা নাম্নি এক স্ত্রীকে বিবাহ করলেন এবং ওই স্ত্রী অব্রাহামের জন্য 6টি পুত্র প্রসব করলেন। বড় আশ্চর্য লাগে একজন অর্ধমৃত ব্যক্তি অতিপ্রাকৃতভাবে 6টি সন্তানের জন্ম দিলেন। দ্বিতীয়ত, আমরা নূতন নিয়মে আমরা অব্রাহামের বিশেষত্ব লক্ষ্য করি। যাকব তার 2:23 তাকে ঈশ্বরের বন্ধু এই আখ্যা দেওয়া হয়েছে। যাকব তার 2:21 অব্রাহামকে আমাদের পিতা বলে সম্বোধন করা হয়েছে। আবার ঈশ্বরের সাক্ষাতে অব্রাহাম ধার্মিক গণিত হয়েছেন বা সিদ্ধ পুরুষ বলে স্বীকৃত হয়েছেন। রোমীয় তার 4, গালাতীয় তার 3, যাকব তার 2:21। এছাড়া অব্রাহাম বিশ্বাসের তালিকায় প্রথম স্থান পেলেন, যা আমরা ইব্রীয় তার 11:8-19 আমরা দেখি তার নাম প্রথম। তৃতীয়ত, 25:8 দেখি এক অদ্ভুত অবস্থা। পৌরসত্বের দিক থেকে মৃত, দৈহিকভাবে সমাধিপ্রাপ্ত নয় সেই ব্যক্তি, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে নতুন করে পৌরসত্ব লাভ করলেন। চতুর্থত, আমরা 25:12 দেখলাম ঈশ্বর অব্রাহামের নাম দিয়েছিলেন বহুজাতির পিতা। এ পর্যন্ত আমরা 2টি সন্তানকে বা 2টি জাতিকে দেখতে পেয়েছি। ইসহাক এখনও কোনো সন্তান লাভ করেনি, তথাপি অদূর ভবিষ্যতে ইসহাক থেকে ইসরায়েল জাতি ও ইসমাইল থেকে আরব জাতির উৎপত্তি হবে। কিন্তু ঈশ্বর বলছেন অব্রাহাম হবেন বহুজাতির পিতা, ইসমাইল থেকে এক মহাজাতি উৎপন্ন হবে। এবার দেখি অব্রাহামের তৃতীয় স্ত্রী 6টি সন্তানের জন্ম দেন, যাদের থেকে আরও জাতির উৎপত্তি হয়, যে বিষয়ে আমরা পাই আদিপুস্তক 25:12-18। ইসমাইলের বংশবৃত্তান্ত। সারার দাসী মিসরিয়া হাগার অব্রাহামের জন্য এক পুত্র প্রসব করেছিলেন, তার নাম ছিল ইসমাইল। ইসমাইলের নামের অর্থ ছিল ঈশ্বর শ্রবণকারী। ওই ইসমাইলের সর্বশুদ্ধ 12টি পুত্র ছিল। প্রথম পুত্রের নাম নবায়ত, পরে কেদর, অদবেল, শিবশম, মিশম, দুমা, মশা, হদদ, তেমা, জিটুর, নাফিস ও কেদমা। এই 12 জন 12টি জাতি। ইসমাইল 137 বৎসর বয়সে প্রাণত্যাগ করেন। পবিত্র আত্মা আদিপুস্তকে প্রভুযশুর আগমনের সূত্র বা যে পথে প্রভুযশু আসবেন সেই পথ রেখে অন্য পথের বিষয় সরিয়ে দেন, সেইভাবে ইসমাইলের বংশ সম্পর্কে নীরব হলেন। এবারে শুরু হবে কার না ইসহাকের বিষয়। 19-22 পদে আমরা পাই, অব্রাহামের পুত্র ইসহাকের বংশবৃত্তান্ত এই, অব্রাহাম ইসহাকের জন্ম দিয়াছিলেন, 40 বৎসর বয়সে ইসহাক অরামীয়, বথুয়েলের কন্যা অরামীয় লাবণের ভগিনী রিবিকাকে পদ্মন অরাম হইতে আনাইয়া বিবাহ করেন। ইসহাকের স্ত্রী বন্দা হওয়াতে তিনি তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, তাহাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনলেন, তাহার স্ত্রী রিবিকা গর্ভবতী হইলেন। পরে তাহার গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করিল, তাহাতে তিনি কহিলেন, যদি এইরূপ হয় তবে আমি কেন বাঁচিয়া আছি? আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে গেলেন। যদিও অব্রাহামের প্রথম পুত্র ইসমাইলের উপপত্নী হাগারের গর্ভের ফল এবং উপপত্নী কটুরার গর্ভের ফল, আরও 6টি সন্তান আমরা তাদের বংশের সূত্র ধরে আগাব না, কিন্তু প্রতিজ্ঞার সন্তান ইসহাকের বংশ ধরে আমরা এগিয়ে যাব। অন্য সন্তানেরা ইসমাইল, মদান, মিদিয়ন, এদের ছেড়ে অন্য পথ ধরব। ইসহাক 40 বৎসর বয়সে রিবিকাকে বিবাহ করলেন। লক্ষণীয় বিষয় এই যে সারা ইসহাকের মা বন্দা ছিলেন। শেষে 90 বৎসর বয়সে ঈশ্বর তাঁর গর্ভ উন্মোচন করলেন এবং তিনি ইসহাকের জন্ম দিলেন। রিবিকাও বন্দা ছিলেন, তাই ইসহাক সদাপ্রভুর শরণ নিলেন ও প্রার্থনা করলেন। ভক্তের প্রার্থনা সদাপ্রভু অবশ্যই শোনেন, উত্তর দান করেন এবং রিবিকা গর্ভবতী হলেন। কিছুকাল পরে রিবিকা বড়ই অস্বস্তি অনুভব করতে লাগলেন, তাঁর গর্ভমধ্যে যেন যুদ্ধ চলছে এমন অনুভব করতে লাগলেন। এই অবস্থায় রিবিকা সদাপ্রভুর কাছে প্রার্থনা জানালেন, কেন তাঁর এমনটি হচ্ছে। সদাপ্রভু রিবিকাকে জানালেন যে তাঁর জঠরে 2টি জাতি আছে, অর্থাৎ তাঁর গর্ভে 2টি সন্তান আছে, তারা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে থেকেই পরস্পর বিরোধী হবে, আর সেই যে পরস্পরের দ্বন্দ্ব তা আজও চলে আসছে। যেমন আলোর সাথে আঁধারের, জ্ঞানী ও অজ্ঞানের দ্বন্দ্ব, ধনী ও দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, উত্তম ও অধম, আত্মা ও মাংস, এসবই পরস্পর বিরোধী। সাধু পৌল নতুন নিয়মে রোমীয়দের প্রতি পত্রে 7 অধ্যায় এই বিষয় বিস্তৃত আলোচনা করেছেন। ঈশ্বর রিবিকাকে বলে দিলেন যে তোমার জঠরে 2টি বংশ আছে এবং এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হবে, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হবে। আমরা 23-26 পদে পাই এই বিষয়, তখন সদাপ্রভু তাহাকে কইলেন, তোমার জঠরে 2 জাতি আছে ও তোমার উদর হইতে 2 বংশ বিভিন্ন হইবে, এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। পরে প্রসবকাল সম্পূর্ণ হইল, আর দেখো তাহার গর্ভে যমজ পুত্র, যে প্রথমে ভূমিষ্ঠ হইল সে রক্তবর্ণ এবং তাহার সর্বাঙ্গ লোমস বস্ত্রের সদৃশ ছিল, তাহার নাম এসৌ, লোমস রাখা গেল। পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল, তাহার হস্ত এসৌর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকব, পাদগ্রাহী হইল। ইসহাকের 60 বৎসর বয়সে এই যমজ পুত্র হইল। আমরা দেখি যে রিবিকার প্রসবকাল পূর্ণ হল এবং তিনি যমজ সন্তান প্রসব করলেন। প্রথম যে সন্তান ভূমিষ্ঠ হল সে লাল রক্তবর্ণ, আর তার শরীর লোমে ঢাকা। প্রথম সন্তানের নাম রাখা হল এসেউ বা লোমস। পরে দ্বিতীয় সন্তানকে দেখা গেল, প্রথম সন্তানের পায়ের গোড়ালি ধরে ভূমিষ্ঠ হল, তার নাম রাখা হল পাদগ্রাহী বা যাকব। এসেউ ও যাকবের জন্ম হয় প্রায় খ্রিস্টপূর্ব 2006 সনে। ইসহাকের বিবাহ হয়েছিল 40 বৎসর বয়সে এবং ইসহাকের বয়স যখন 60 বৎসর তখন তার এই 2 পুত্র সন্তান জন্ম নিলেন। 2 ভাই 2 প্রকৃতির মানুষ হয়ে বৃদ্ধি পেতে থাকল এবং কালক্রমে ছোট ভাই যাকব বড় ভাইয়ের কাছ থেকে জ্যেষ্ঠাধিকার কেড়ে নিলেন। এসেউ ছিলেন জাগতিক মানুষ। ইব্রীয় পুস্তকে 12 অধ্যায় 16-17 পদে লেখা আছে, পাছে কেউ ব্যভিচারী বা ধর্ম বিরূপক হয়, যেমন এসৌ, সে তো একেবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মনোপরিবর্তনে স্থান পাইল না। এখন আমরা এসৌ ও যাকবের যৌবনকালের বিষয় শুনব। আমরা ২৫ অধ্যায় ২৭ থেকে ৩৪ পদে পাই, পরে সেই বালকেরা বড় হইলে এসৌ নিপুণ শিকারী ও প্রান্তর বিহারী হইলেন, কিন্তু যাকব শান্ত ছিলেন, তিনি তাম্বুতে বাস করিতেন। ইসহাক এসৌকে ভালোবাসিতেন, কেননা তাহার মুখে মৃগমাংস ভালো লাগিত, কিন্তু রিবিকা যাকবকে ভালোবাসিতেন। একদা যাকব দাইল পাক করিয়াছেন, এমন সময় এসৌ ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকবকে বলেন, আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি ওই রাঙা দ্বারা আমার উদর পূর্ণ কর। এই জন্য তাহার নাম ইদম বা রাঙা খ্যাত হইল। তখন যাকব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় কর। এসৌ বলিলেন, দেখো আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? যাকব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য করো। তাহলে তিনি তাহার কাছে দিব্য করিলেন, এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকবের কাছে বিক্রয় করিলেন। আর যাকব এসৌকে রুটি ও মসুরের রান্ধা দায়েল দিলেন এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এসৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন। আমরা এখানে দেখতে পাই সুন্দর ঘটনা, একই পরিবারের দুই ভাই বড় হতে লাগলো, কিন্তু দুইজন দুই প্রকৃতির। যদিও তারা যমজ, তাদের রুচি ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, আচার ব্যবহার ভিন্ন, কেবল মাতৃজঠরে থাকাকালে দুজনে ঠেলাঠেলি জড়াজড়ি করত তা নয়, বাল্যকাল পরে যৌবনকাল এসেও তাদের সেই ভাব। তাদের ভিন্ন দৃষ্টিকোণ এবং ভিন্ন দর্শন, তাদের পেশাও ভিন্ন। এসেও হয়ে উঠলেন নিপুণ শিকারী এবং প্রান্তর বিহারী। যাকব কিন্তু শান্তভাবে তাঁবুতে মায়ের কাছে থাকতে ভালোবাসতেন। এসেও চেহারায় সুন্দর ছিলেন, কিন্তু বেশিরভাগ সময় শিকারের পশ্চাতে ছুটে বেড়াতেন। এইভাবে ক্রমশই জাগতিকতায় ডুবে যেতে থাকলেন। যারা বাইরে বাইরে বেশি ঘোরে, তারা অনেক সময় জাগতিকতার মধ্যে চলে যায়, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা ঘরের মধ্যে বেশি থাকে, তারা অনেক সময় জগতের যে মন্দতার দিকে তারা আকৃষ্ট হয় না। আর তাই তো আমরা দেখি একদিন শিকারের পশ্চাতে ছুটে ছুটে ক্লান্ত, শ্রান্ত ও ক্ষুধার্ত পিপাসিত হয়ে নিজ তাম্বুতে ফিরলেন কে? এসৌ। এখন আমরা শুনেছি যে এসৌ শিকারী ছিলেন এবং প্রায়ই হরিণ শিকার করে বাড়ি ফিরতেন। অন্যদিকে ইসহাক হরিণ মাংস খুব ভালোবাসতেন। এইভাবে এসৌ পিতার ভালোবাসার পাত্র হয়েছিলেন। যাকব কিন্তু সারাদিন মায়ের কাছে থাকার জন্য মায়ের রান্নাবান্না সাহায্য করতেন, এইভাবে তিনি মায়ের ভালোবাসা বেশি পেতেন। সেদিন যখন এসেও ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন, সেই সময় যাকব ভালো রান্না করেছিলেন এবং ডালের সুন্দর গন্ধ বার হচ্ছিল। এসেও যাকবের কাছে ওই ভালো খাবারটি চাইলেন। বাইবেলে লেখা আছে, এসেও বললেন, বিনয় করি ওই রাঙা দ্বারা আমার উদর পূর্ণ কর। এখানে রাঙা বলতে এমন হতে পারে যে যাকব মুসুরির ডালের এক স্টু বানাচ্ছিলেন। যাই হোক, এসৌ ওই রাঙা ডালের জন্য লালায়িত ছিল। এসৌ নাম হল ইদম, অর্থাৎ রাঙা। যাকব ছিলেন সুযোগন্বেষী, তাই দেখলেন এখনই সেই সুযোগ। যাকব এসৌকে বললেন, অবশ্যই তোমাকে ডাল দেব, কিন্তু তার আগে তুমি তোমার জ্যেষ্ঠাধিকার আমাকে দাও, আমার কাছে বিক্রি করো। এসৌ বললেন, আমি না খেতে পেয়ে মরে যাচ্ছি, জ্যেষ্ঠাধিকার নিয়ে আমি কি করব। অন্যদিকে যাকব প্রবঞ্চক, বিশ্বাসঘাতক, সোজা কথার মানুষ নয়, তাই বললেন, আমার কাছে দিব্য করো। দেখুন, তখনকার দিনে মুখের কথাই কিন্তু যথেষ্ট ছিল, তা না হলে আজকের দিনে ভাই ভাইকে বিশ্বাস করে না, ছোট ভাই বড় ভাইকে বিশ্বাস করে না। এরকম ক্ষেত্রে বলতো, চলো কোর্টে যাই, বিষয়টা লেখাপড়া করে নি। যাকবের কথায় এসেও দিব্য করলেন, আসুন এখন জ্যেষ্ঠাধিকারের মূল্যটা কি তৎকালিক ব্যবস্থায় সেটা একটু দেখি। এসেও ক্ষুধার তাড়নায় এবং ধৈর্যের অভাবে কত বড় অধিকার ত্যাগ করলেন তার মূল্যায়ন করে দেখেননি। তখনকার দিনে জ্যেষ্ঠ সন্তান পরিবারে প্রথমত কর্তা স্থান পেতেন, বাড়ির যে কোনো বিষয়ে তার অনুমতি বিনা, পরামর্শ বিনা কেউ কিছু করতে পারত না। দ্বিতীয়ত, বাড়ির কর্তা হতেন বাড়ির পুরোহিত। তৃতীয়ত, যে জ্যেষ্ঠাধিকার লাভ করবে সে ভবিষ্যৎকালে যিশুর বংশাবলীর সাথে যুক্ত হবে। এসেও এত শত চিন্তা নিশ্চয়ই করেনি, কতক্ষণে ডাল খাব সেই জন্য চিন্তা করেছে। অব্রাহামের বংশের সন্তান ক্ষুধায় মরবে না, এ কথা চিন্তা করার সময় কোথায়? অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় করো। পঁচিশের অধ্যায় ৩১ পদ খুবই গুরুত্বপূর্ণ। মসির ভাই হারনের প্রধান পুরোহিত পদ পাওয়া পর্যন্ত বাড়ির জ্যেষ্ঠ সন্তান বাড়ির যাজকের পদ পেতেন। অব্রাহাম চুক্তি ও প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ইসহাক আশীর্বাদ প্রাপ্ত এসেও জ্যেষ্ঠপুত্র হিসাবে উত্তরাধিকারী, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ও মনোনয়নের কথা কে জানে? সাধু পৌল রোমীদের প্রতি পত্র ৯ অধ্যায় ১১ থেকে ১৩ পদে সেই কথাই বলেছেন। চতুর যাকব জ্যেষ্ঠাধিকার হরণ করার পর এসেওকে রুটি ও মসুরের ডাল খেতে দিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, বর্তমান সমাজের দিকে চেয়ে দেখুন। আমাদের সন্তানেরা লোভের বশবর্তী হয়ে ধৈর্যের অভাবে কত ভুল করে ফেলছেন। নিজেরা ঠকছেন, বাবা মাকে ঠকাচ্ছেন, ঈশ্বরের পরিকল্পনাকে নিজেদের জীবনে ও পারিবারিক জীবনে কার্যকারী হতে দিচ্ছেন না, শুধুমাত্র লোভ। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন এই লোভের উপরে আমরা জয়লাভ করতে পারি।
আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আপনি যদি এ বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর 16925 কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর 16925 কলকাতা 700034। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।